আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাহে সিয়াম অনুষ্ঠানে আপনাদেরকে জানাই আবার একবার স্বাগতম। আপনাদেরকে জানাই আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শের খোদা। এই মহান ব্যক্তিকে শের খোদা, তিনি কে, তিনার শান শৌকত মর্যাদা, যার ব্যাপারে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যাকে মহাব্বত করা প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করা, যার সাথে দুশ্মনী প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে দুশ্মনীর মতোই, ওই মহান ব্যক্তির আলোচনা নিয়ে আজকে আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। মুবাল্লিগে দাওয়াত ইসলামী আমাদের সঙ্গে, অনুষ্ঠানে নাতখা ইসলামী আমাদের সঙ্গে, কারি সাহেব আমাদের সঙ্গে। আসুন অনুষ্ঠানের শুরুতেই আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করি।
صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم। প্রাণ প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমরা পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি আমার জন্য নিয়ত করতেছি আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত করব। আপনারাও নিয়ত করে নিন আল্লাহ তা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টি অর্জনের জন্য এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق
بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم
صلوا على الحبيب صلى الله تعالى
على محمد صلى الله تعالى عليه وسلم صلاة وسلام عليك يا رسول الله দর্শক শ্রোতা আসুন আমরা এখন অনুষ্ঠানে হামদ বারি তাআলা শ্রবণ করব
সন্তুষ্টি অর্জনের নিয়তে আমরা হামদে বারি তাআলা পর্ব শ্রবণ করব।
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا معبود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله آمنا برسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله الله شرب شكتي مان বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান যিনি ঈমানের জান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমান্না বিরাসূলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও খোদা আমরা গুনাগার বন্দা ক্ষমা করে দাও খোদা, আমরা গুনাগার বন্দা ক্ষমা করে দাও খোদা, দেখো নবী জির রাজা সেঠাই পড়ি এই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মালা দিল কা জঙ্গ ছুড়া কলবে নূরি পায়ে জিলা, মালা দিল কা জঙ্গ ছুড়া কলবে আসি পায়ে জিলা, দিল কো কর দে আইনা দিল কো কর দে আইনা দিল কো কর দে আইনা জিসমে চমকে ইয়ে কলমালা, ইলাহা ইল্লাল্লাহ আমন্না বিরাসূলিল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, রমজান মাহে সিয়াম, আজকের অনুষ্ঠানে যে আমরা আলোচনার বিষয় শের খোদা, যার আরেকটি লকব উপাধি হচ্ছে আসাদুল্লাহ, তিনি কে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব, আমরা সে মহান ব্যক্তিকে কিভাবে আমরা স্মরণ করব, আর আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য কি। দেখুন, একজন কোন ব্যক্তিকে মহাব্বত করার জন্য, ভালোবাসার জন্য তার জীবনী হিস্টোরি জানা খুবই প্রয়োজন। আমরা ইনশাআল্লাহ আজবাজাল মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আজকে সেই মহান ব্যক্তির শান, আজমত, গুণাবলী আমরা শ্রবণ করব। ততক্ষণ পর্যন্ত আলোচনা শ্রবণ করার জন্য মদিনী চ্যানেলের সঙ্গে থাকুন। আজকে আলোচনার শুরুতে আমি আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী রিয়াজ ভাই আমাদের আজকের অনুষ্ঠানে আমাদের যে আলোচনা আজকে শের খোদা, তিনি কে, ওই মহান ব্যক্তির গুণাবলী সম্পর্কে আমরা শ্রবণ করব। অবশ্যই তিনি ছিলেন সাহাবা একরামদের মধ্যে একজন, ওই সাহাবা একরামদের ফজিলত ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব। জি,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইমরান ভাই, এই পৃথিবীর বুকে এমন একটি জামাত তারা নিজের জীবনকে অতিবাহিত করেছেন যা কিয়ামত পর্যন্ত দ্বিতীয় এমন জামাত আসবে না।
আল্লাহ আল্লাহ,
আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাম এর পরে এই পৃথিবীর বুকে সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান এমন একটি জামাত যা বিশ্বের বুকে তারা ইতিহাস কায়েম করেছেন এবং যাদেরকে বলা হয়েছে হিদায়তের নক্ষত্র। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ ফরমান, আমার সাহাবারা নক্ষত্রের মতো, এদের মধ্যে যাদেরকে তোমরা অনুসরণ করবে কামিয়াব হয়ে যাবে। কামিয়াবির মাপকাঠি সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ানের অনুসরণকে, আনুগত্যকে বলা হয়েছে। একজন লোক কোন পর্যায়ে গেলে তার অনুসরণ করা যায়, তার অনুকরণ করা যায়, তার আনুগত্য করা যায়, এটা সাধারণত আমরা অনেকে জানি বা যারা কিতাব স্টাডি করে তারা জানে যে দ্বীনের যারা আপনার ধারক এবং বাহক, যারা দ্বীনের প্রচার প্রসার করেছেন, যারা দ্বীনের পথ প্রদর্শক, তো একজন দ্বীনের পথ প্রদর্শক কেমন হওয়া উচিত আর কেমন হওয়া চাই, তো সাহাবা ইকরাম আলিমুর রিদওয়ান এমন ব্যক্তিত্ব যাদের শান মর্যাদা কোরআনুল করিমের মধ্যেও বয়ান করা হয়েছে, যেমন এদের শান মর্যাদা বলা হয়েছে, এনারা নিজেদের মধ্যে তারা দয়ালু, ক্ষমাশীল, এবং বিধর্মীদের জন্য, কাফিরদের জন্য এরা কট্টর। তো নিজেদের মধ্যে এনাদের এমন ভ্রাতৃত্ব ছিল যে এর ইতিহাস, এর দ্বিতীয় নজির পাওয়া যায় না। তো সাহাবাই কেরাম আলিম রিদওয়ান এর সংখ্যা হচ্ছে 1,24,000। 1,24,000 সাহাবাই কেরাম আলিম রিদওয়ানের মধ্যে একজনও এমন নেই যে জান্নাতে যাবে না, প্রত্যেকেই জান্নাতে। আর যারা এই আকীদা যদি না রাখে তাহলে সে প্রকৃত ইমানদার হতে পারে না। একজনের ব্যাপারে যদি বলে মাজাল্লাহ যে অমুক সাহাবি তিনি জাহান্নামে যাবেন বা অমুক সাহাবি জান্নাতি নয় মাজাল্লাহ আস্তাগফিরুল্লাহ, তাহলে সে পরিপূর্ণ ইমানদার নয়, সে ইমানদার হতে পারে না। প্রত্যেক সাহাবাই কেরাম আলিম রিদওয়ান জান্নাতি। ওই 1,24,000 সাহাবাই কেরামদের মধ্যে 10 জন হচ্ছেন আপগ্রেড, মানে যাদের মর্যাদা অতি উত্তীর্ণ, এবং যাদেরকে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
সুবহানাল্লাহ।
10 জনের মধ্যে 4 জন হচ্ছেন উচ্চ পর্যায়ে। প্রথম নম্বর হচ্ছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং মাওলানা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম। এই 4 জন হচ্ছেন খুলফায়ে রাশিদিন এর অন্তর্ভুক্ত। এদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সময়ে সময়ে প্রত্যেক সাহাবীর কিছু না কিছু গুণ মর্যাদা বয়ান
করেছেন।
কোন সময় দেখবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত বয়ান করেছেন, কোন সময় ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত বয়ান করা হয়েছে, উসমানে গনির ফজিলত বয়ান করা হয়েছে, মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর ফজিলত বয়ান করা হয়েছে। অর্থাৎ আপনার প্রয়োজন সাপেক্ষে এক একজন সাহাবাই কেরাম আলী মরিদওয়ানের ফজিলত বয়ান করা হয়েছে। এই সাহাবাই কেরামদের মধ্যে মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এমন ব্যক্তিত্ব যার মধ্যে বিশেষ কিছু গুণ পাওয়া যায় যা অন্যান্য সাহাবাই কেরামদের মাঝে ছিল না। যেমন আসাদুল্লাহ, তিনাকে বলা হয়েছে আল্লাহ সিংহ।
সুবহানাল্লাহ।
আচ্ছা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলেন কিছু বিষয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাদের থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। একটি হচ্ছে তিনি হচ্ছেন সৈয়দাতুনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ইমামে হাসান ইমামে হুসেনের আব্বাজান, এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যাকে নিজের ভাই বলে সুসংবাদ দিয়েছেন এবং বলেছেন আলী আমার ভাই। তো হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এমন ব্যক্তিত্ব যার মধ্যে কিছু গুণ পাওয়া যায়, যেমন বলা হয়েছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো যিনি হলেন শেরে খোদা, আল্লাহ রাসূলের বন্ধু, শাহেনশাহে বিলায়াত।
সুবহানাল্লাহ।
এবং কিতাবে বর্ণিত আছে ইনার অনুমতি ক্রমে কাউকে বিলায়াত দেয়া অনুমতি না থাকলে বিলায়াত দেয়া যাবে না। এখন কেউ যদি হযরত আলীর বিদ্বেষ যদি অন্তরে রাখে বা নিজের অন্তরে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে গনি, যে কোনো সাহাবাই কেরাম আলী মরিদওয়ানের বিদ্বেষ যদি নিজের অন্তরে রাখে তাহলে সে বিলায়াত পাবে কিভাবে? কিন্তু মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম কিয়ামতের দিন মুনাফিকদেরকেও আলাদা করবেন, তাদেরকে আলাদা করবেন যারা সিদ্দিক আকবর, উসমানে গনি বা যে কোনো সাহাবাই কেরাম আলী মরিদওয়ান থেকে বিদ্বেষ রাখতো তাদেরকে আলাদা করে দিবেন। কেন? মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম কিয়ামতের দিন কওসারে পানি পান করাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ক্রমে। তো আরেকটি বিশেষত্ব হচ্ছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পিতা, চতুর্থ খলিফা, ফাতহে খাইবার যাকে বলা হয়, অর্থাৎ খাইবার যুদ্ধে তিনি বিজয় নিয়ে এসেছেন, পরকালে কওসার বন্টনকারী, তার দিকে তাকানো ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আলীর দিকে তাকানো ইবাদত, এবং আরেকটি ওনার বিশেষত্ব হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান আল্লাহ তাআলা প্রত্যেক নবীর বংশধারা তার পৃষ্ঠে রেখেছেন, অর্থাৎ নবীর পৃষ্ঠে রেখেছেন, কিন্তু আমার বংশ রেখেছেন আলীর পৃষ্ঠে। মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বিস্তার করবে। মা ফাতিমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে সন্তান হয়েছে তার মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর বিস্তার লাভ করবে। তো আমাদের উচিত আমরা যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসি, আর কেন ভালোবাসবো না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে ভালোবাসার নির্দেশ দিয়েছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি, অর্থাৎ যে আলীকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো।
সুবহানাল্লাহ।
ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, অর্থাৎ যে আমাকে ভালোবাসলো সে আল্লাহ তাআলাকে ভালোবাসলো।
সুবহানাল্লাহ।
এবং যারা বিদ্বেষ রাখে তাদের ব্যাপারে বলেন, ওয়া মান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি, ওয়া মান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, অর্থাৎ যে আলীর সাথে শত্রুতা পছন্দ করলো সে আমার সাথে শত্রুতা পছন্দ করলো, এবং যে আমার সাথে শত্রুতা পছন্দ করলো সে আল্লাহ তাআলার সাথে শত্রুতা পছন্দ করলো।
মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা বুঝতে পেরেছেন আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে হযরতে আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের চতুর্থ নাম্বার সাহাবি। আমরা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম অর্থাৎ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শান মাকাম মর্যাদা আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের শ্রবণ করার সৌভাগ্য হচ্ছে। আল্লাহর হাবিব সরকারুল আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহব্বত পাওয়ার মাধ্যম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। কিন্তু এখানে আমাদেরকে স্মরণ রাখতে হবে সাহাবায়ে কেরামের মর্যাদার দিক থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মাকাম মর্তবা চতুর্থ নাম্বার। আমরা মোবাইল লিগে দাওয়াতে ইসলামী থেকে আমরা শ্রবণ করলাম। আসুন জাকির ভাই আমাদের সঙ্গে আমরা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বংশ পরিচয় তিনার উপাধি সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব।
জি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসলে পৃথিবীর জমিনে সকল মুসলমানেরই হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান শওকত এর মর্তবা সম্পর্কে ধারণা রয়েছে কিছু না কিছু।
পূর্ব থেকে বিষয় নেওয়ার উদ্দেশ্য এটাই, যখন আমরা আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মাকাম আজমত যখন আমরা শ্রবণ করব, এর মাধ্যমে আমরা কি করতে পারবো আগামীকালকে আমরা আসলে মহাব্বত মানুষকে অনুগত্য করায়, মহাব্বত মানুষকে কি করায় তার শান মর্যাদাকে আলহামদুলিল্লাহ কি করেন গ্রহণ করায়।
আমিরুল মুমিনীন হযরত সাইয়েদনা মাওলা মুশকিল কুশা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্মানিত মাতার নাম ছিল সাইয়েদাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। নিজের নামের সাথে মিলিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম রাখলেন হায়দার, এবং তার পিতা নাম রাখেন আলী। আর হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যে নাম রেখেছেন একটু আগে রিয়াজে বলেন আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ, এতে উপাধি দান করেন। এছাড়াও মুর্তাদা অর্থাৎ নির্বাচিত কাররার বারবার আগমনকারী শেরে খোদা ও মাওলা মুশকিল কুশা তার প্রসিদ্ধ উপাধি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর চাচাতো ভাই ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবি যিনি দুনিয়াতে আগমন করার পর সর্বপ্রথম চোখ খুলে যাকে জিয়ারত করলেন সে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবি যিনি দুনিয়াতে আগমন করার পর সর্বপ্রথম যে খানা যে জিনিসটা তিনি মুখে নিয়েছেন সেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক, জিব্বা মোবারক।
এই জন্য ওনার একটি ইয়ে হচ্ছে করামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমবার তিনি চোখ খুলে দেখেছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে কাজী হিসাবে বিচারক হিসাবে এমন সম্মানিত ব্যক্তি ছিলেন, আর এমন ভাবে তিনি বিচার করতেন যেটা অন্য অন্য ব্যক্তির ধারণাও ছিল না যে এভাবে বিচার করলে এত সমাধানে চলে আসবে।
একবার এক ব্যক্তির সে খেতে বসলো না, দুইজন ব্যক্তি খেতে বসলো, একজনের কাছে ছিল পাঁচটা রুটি, একজনের কাছে ছিল তিনটা রুটি। এখন উভয়জনে যখন বসলো খাওয়ার জন্য, তখন তৃতীয় একজন ব্যক্তি আসলো, তো উভয় তাকে বলো ভাই আমাদের সাথে বসে যান খাওয়ার জন্য। তো তিনজন মিলে সে আটটি রুটি খেলো সমানভাবে। তৃতীয় ব্যক্তি যখন যাচ্ছিল তখন সে আটটি দিরহাম বা দিনার স্বর্ণের মুদ্রা দিল। তো ওই যার কাছে পাঁচটা রুটি ছিল সে করলো কি, পাঁচটি স্বর্ণের মুদ্রা নিজের কাছে রাখলো, পাঁচ টাকা মনে করে নিজের কাছে রাখলো, তিন টাকা তাকে প্রদান করলো। এখন দ্বিতীয় যে ব্যক্তি ছিল যার কাছে তিনটি রুটি, সে বলল না আমি তো তিনটা টাকা নিবই না, কেন, কই আমরা সমান খেয়েছি সমান টাকার ভাগ হবে। তো উভয়জন মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর কাছে যখন গেলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উভয়ের কথা শুনে ওই দ্বিতীয় ব্যক্তিকে বললেন যে তোমাকে যে তিনটি টাকা তিনটি দেওয়া হচ্ছে তিনটি টাকা ওটা তুমি নিয়ে নাও, এটা তোমার জন্য ভালো, অন্যথায় তোমার ভাগে তো এক টাকা আসে। এখন সে ব্যক্তি আশ্চর্যিত হয়ে গেল, এটা কিভাবে, আমি তো চাচ্ছিলাম চার টাকা, আট টাকা চার টাকা, আপনি বলতেছেন এক টাকা। বলেন হ্যাঁ তোমার ভাগে এক টাকা আছে। তো সে বলল যদি এক টাকা আপনি প্রমাণ করে দেন আমি নিয়ে চলে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সমাধান করলেন যে শোনো, তোমার কাছে কয়টা রুটি ছিল? সে বলল তিনটা। বলে এর কাছে? বলে পাঁচটা। বলে আটটা রুটিকে তোমরা তিনজনে খেলে, তো আটটা রুটিকে তোমরা তিন ভাগে ভাগ করলে, ২৪ টুকরো ছিল, ওই ২৪ টুকরো তোমরা তিনজনে খেলে, অর্থাৎ প্রত্যেকে আটটি টুকরো করে খেয়ে নিলে। এখন ওই এই ব্যক্তির কাছে পাঁচটি রুটি ছিল, এর পাঁচটি রুটির টুকরো হলো কয়টি? ১৫টা। তো সে নিজের ভাগের খেলো কয়টা? আটটা। আর ওই তৃতীয় ব্যক্তি তার ভাগের রুটি খেলো সাতটা, সাতটা টুকরো খেলো। আর তোমার তিনটি রুটির ভাগ হলো কয়টা? ৯টা। সে তোমার ভাগের খেলো একটা, আর তুমি নিজের ভাগের আটটা খেয়ে নিলে, তো ওই হিসাবে তো তোমার এক টাকা হয়। তাৎক্ষণিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কত সুন্দর এটা সমাধান করলেন, শেষ পর্যন্ত ওই ব্যক্তি এক টাকা নিয়ে ফিরে গেল। তো আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ দয়া, অশেষ মেহরবানি, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছে বাবুল ইলম, তিনি ইলমের শহর। এবং আরেক হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বলেন আমি হিকমতের শহর, আলী তার দরজা। এত হিকমত ছিল বলার বাইরে।
আমি জ্ঞানের শাহ আর আলী হলেন দরজা, এই বাণী রাসূল খোদার, এই বাণী রাসূল খোদার, মওলা আলী মুশকিল কুশায়া, আলী আল মুরতাজা, মওলা আলী মুশকিল কুশা, তুমি যে শির খোদা, মওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী আল মুরতাজা, মওলা আলী মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা, মওলা আলী মুশকিল কুশা, যত জনের আমি মওলা, তত জনের মওলা আলী, যত জনের আমি মওলা, তত জনের মওলা আলী, এই বাণী রাসূল খোদার, এই বাণী রাসূল খোদার, মওলা আলী মুশকিল কুশা, মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা, মওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী মুরতাজা, মওলা আলী মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা, মওলা আলী মুশকিল কুশা, তিন সাহাবীর পরে সাহাবীদের মাঝে সেরা, ইয়া আলী, ইয়া আলী মুশকিল কুশা, তিন সাহাবীর পরে সাহাবীদের মাঝে সেরা, তুমি পেলে মর্যাদা, তুমি পেলে মর্যাদা, মওলা আলী মুশকিল কুশায়া, আলী আল মুরতাজা, মওলা আলী মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা, মওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী আল মুরতাজা, মওলা আলী মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা, মওলা আলী মুশকিল কুশা, দোয়া যেন ইমানের উপরে মৃত্যু হয়, দোয়া যেন ইমানের উপর মৃত্যু হয়, নিরাপদে আত্মারের, নিরাপদে আত্মারের, মা মাওলা علی মুশকিল কুশা ইয়া علی মুরতাজা মাওলা علی মুশকিল কুশা তুমি যে শেরে খোদা মাওলা علی মুশকিল কুশা ইয়া علی মুরতাজা ইয়া علی মুরতাজা ইয়া علی মুরতাজা মাওলা علی মুশকিল কুশা তুমি যে শেরে খোদা مولا علی مشکل کشا
جاری تھکبے مدنی چینل درشک شروتا آج کے انشاءاللہ ہمرا انوشٹھان شدھو حضرت علی رضی اللہ تعالی عنہر ببھن دک ہمرا آلوچنا کرب آج کے انوشٹھانے انیکی مدنی چینل دیکھار اپنادر سوبھاگ ہچھے نبی پاک صلی اللہ تعالی علیہ وسلم সাহাবাই কিরামদেরকে কিভাবে মহব্বত করার জন্য বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কে কিভাবে মহব্বত করার জন্য বলেছেন, দেখুন আমরা মুসলমান, একজন মুসলমানকে তার ইমানকে হেফাজত করার জন্য, ইমানকে মজবুত করার জন্য তার ইলমে দ্বীন থাকা জরুরি। আজকে যদি ইলমে দ্বীন না থাকে, শয়তান বিভিন্ন বাহানায় আমাদের ইমানকে বরবাদ করবে। আজকে অনেক সময় আমরা আমাদের সমাজে সাহাবা ইকরামের শানে কটুক্তি, এর কারণ কি? ইলমে দ্বীনের অভাব। ইনশাআল্লাহ আজকে মুবাল্লিগিন আমাদের সঙ্গে আমরা সাহাবা ইকরামকে কিভাবে মহব্বত করব, বিশেষ করে মাওলা আলী মুশকিল কোষা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইশক, ওনার মহব্বত কিভাবে আমাদের অন্তরে সৃষ্টি হবে, মুবাল্লিগিন থেকে আমরা শ্রবণ করব।
আকৃতি মোবারকের কথাও কিছু উল্লেখ রয়েছে।
জি,
তার আকৃতি মোবারক বেশি লম্বা এবং না একেবারে ছোট ছিল, বরং তিনি মধ্যম আকৃতির ছিলেন। তার চোখ বড় বড় এবং চেহারা মোবারক খুবই সুন্দর ছিল, যেন 14 তারিখের চাঁদ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উভয় কাঁধের মাঝে দূরত্ব ছিল, অর্থাৎ চওড়া ছিল। তার হাতের তালু এবং কাঁধের হার ছিল বরাত, এবং তার মোবারক গর্দান ছিল রূপার পাত্রের ন্যায়। তার মাথার চুল মোবারক ছিল কালো, বরং চুল মোবারক সামনে নয় বরং তো পিছনে ছিল। তার দাড়ি মোবারক ঘন ছিল, যার প্রতিটি চুল এবং দাড়ি মনে হচ্ছে কালো রং লাগিয়েছে, এমন কালো ছিল, এবং তার বাহু ছিল শক্তিশালী।
সুবহানাল্লাহ।
আর কিতাবে বর্ণিত আছে যে ওই খেবারের দরজাকে তিনি ঢাল হিসেবে, এক হাতে তলোয়ার এক হাতে খেবারের দরজা, সেটা নিয়ে তিনি যুদ্ধ পরিচালনা করলেন। আচ্ছা, যুদ্ধের পর যখন ওই দরজাকে উঠানোর চেষ্টা করা হলো, তখন 40 জন মিলে সেটাকে, 40 বা 80 জন কোন রেওয়ায়েতে আছে যে সেটাকে উঠাতে পারেনি, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সেটাকে
এক হাতে নিয়ে
দিলেন। তো আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো আসাদুল্লাহ, আল্লাহর সিংহ।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে রিয়াজ ভাই, একটি বিষয়, অনেক সময় আমাদের সমাজে আমরা শুনি যে আল্লাহর ওলিদের কোনো ক্ষমতা নাই। যে আপনি শুরুতে বললেন যে কিয়ামত পর্যন্ত যারা বিলায়াত পাবে হযরত আলীর মাধ্যমে,
অনুমোদন লাগবে, ওনার অনুমোদন না থাকলে
অনুমোদন ছাড়া
বিলায়াত পাওয়া যাবে
হবে না। তা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আমরা যদি আজকে আমাদের অনুষ্ঠানে যদি আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা যদি একটা দিক নিয়ে যদি আমরা আলোচনা করি, তারপর আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মাকাম আজমত শেষ হবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার জ্ঞান এক আলাদা একটা সত্তার। তিনি রাজি আল্লাহ তাআলা ছিলেন আহলে বাইতের একজন, এর আলাদা একটা চ্যাপ্টার। তিনি রাজি আল্লাহ তাআলা ছিলেন সাহাবা ইকরামদের মধ্যে চতুর্থ নাম্বার সাহাবি রাজি আল্লাহ তাআলা আনহু, এর আলাদা একটা চ্যাপ্টার। এভাবে আলী রাজি আল্লাহ তাআলা আনহু তিনি এমন একজন মহান ব্যক্তিত্ব, মানে এমন একজন তিনি ব্যক্তি। আজকে আমরা তিনার আলোচনা মদিনী চ্যানেলের মাধ্যমে করার উদ্দেশ্য এটাই, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে পাকের মধ্যে এভাবে সত প্রমাণ যে নবীদের আলোচনা করা ইবাদত, আউলি একরাম আল্লাহ তাআলার মকবুল বান্দার আলোচনা করার মাধ্যমে গুনাহ মাফ হয়। আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনা করার মাধ্যমে, এর মাধ্যমে তিনার ইশক মহব্বত আমাদের অন্তরে বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাই যখন কোন ব্যক্তি সম্পর্কে যখন তার জ্ঞান রাখে মহব্বত, যেমন অনেকে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আমরা মহব্বত করি, এখন মহব্বত তারাই বেশি করে যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মর্যাদা বেশি অবগত। এবারে আবার আপনার সাহাবা ইকরামের দিকে আসুন, যে ব্যক্তি সাহাবা ইকরামের মর্যাদা, সাহাবা ইকরামের মাকাম, যে জ্ঞান রাখে সে সাহাবা ইকরামকে সেভাবে মহাব্বত করবে। আলী রাদি আল্লাহ তাআলা বলেন, এভাবে আহলে বাইত বলেন। এখানে হচ্ছে যে ইলমে দিন আমাদেরকে থাকতে হবে, যে আমরা হাদিসে মোবারক শ্রবণ করলাম আলী রাদি আল্লাহ তাআলার মহাব্বত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহাব্বত, আর আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবাসার মাধ্যম আলী রাদি আল্লাহ তাআলা আনু, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহাব্বত। আলহামদুলিল্লাহ আজকে মুবাল্লিগিন আমাদের সঙ্গে, আমরা ইনশাআল্লাহ আজওয়াজাল আলোচনা আরো শ্রবণ করব।
আমরা আজকে হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু শান মর্যাদা নিয়ে এখানে বসেছি, আলোচনা একটা হচ্ছে।
জি,
এই জিনিসটা সাহাবা ইকরাম আলী মর্দবানের জীবনীতেও পাওয়া যায়, যেমন কিতাবে বর্ণিত আছে হযরত আমির মাবিয়া রাদি আল্লাহ তাআলা আনহু, তিনি হযরত সাইয়েদনা দিরার রাদি আল্লাহ তাআলা আনহুকে বললেন, আমার নিকট হযরত সাইয়েদনা আলী রাদি আল্লাহ তাআলা আনহু এর গুণাবলী বর্ণনা করো। অর্থাৎ ওনা থেকে চাচ্ছেন যে হযরত আলীর গুণাবলী আমাকে বয়ান করুন। এখন এখানে একটু লক্ষ্য করুন যে তিনি হযরত আলীকে কত ভালোবাসতেন। মানুষ কার আলোচনা শুনতে পছন্দ করে? যাকে ভালোবাসে, যার বিদ্বেষ যদি রাখে, শত্রুতা যদি রাখে, তার তো নাম শুনতেই চাইবে না। এখানে হযরত আমির মাবিয়া রাদি আল্লাহ তাআলা আনহু তিনি বলতেছেন যে হযরত আলীর শান মর্যাদা আমাকে বয়ান করুন, শুনান। তখন হযরত সাইয়েদনা দিরার রাদি আল্লাহ তাআলা আনহু আরজ করলেন, কিছু গুণ বয়ান করলেন।
জি,
যে আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আলী মুর্তাদা শেরে খোদা করম আল্লাহ তাআলা ওয়াজহুল করিমের জ্ঞান ও মারিফাতের অবস্থা পরিমাপ করা দূরের কথা, কল্পনাও করা যাবে না, এত জ্ঞান বিজ্ঞান আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। ইনি রাদি আল্লাহ তাআলা আনহু আল্লাহর ব্যাপারে এবং তার দিনের সংরক্ষণের ব্যাপারে খুব দৃঢ় মনোবল রাখেন এবং অতি ন্যায়পরায়ণতার সাথে কাজ আদায় করতেন। তিনি রাদি আল্লাহ তাআলা আনহু জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার ছিলেন। পূর্বে আমরা দুই ঘটনা শুনলাম, জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডার ছিলেন। ওনার কথাবার্তা হিকমতে পরিপূর্ণ ছিল, দুনিয়ার চাকচিক্যকে খুব ভয় করতেন, রাতের অন্ধকারে আল্লাহ তাআলার ইবাদত করতেন, রাতের অন্ধকারে আল্লাহ তাআলার ইবাদত করতেন। এর দ্বারা আমাদের ওই সকল ইসলামী ভাই, ওই সকল ইসলামী বোনকে শিক্ষা নেওয়া উচিত, যারা আমরা মাহে রমজান পেয়েও ইবাদত করি না, যারা আমরা ইবাদত থেকে ইবাদতের ব্যাপারে অবহেলা করি। হযরত আলী রাদি আল্লাহ তাআলা আনহু তিনি জান্নাতি, জান্নাতের সুসংবাদ পেয়েছেন, অথচ তিনি রাত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতেন। আরেকটি গুণ ছিল না, তিনি বলেন, আল্লাহর কসম, তিনি রাদি আল্লাহ তাআলা আনহু অতি মাত্রায় ক্রন্দনকারী, গম্ভীর এবং খুবই চিন্তিত থাকতেন, নিজের নফসের হিসাব নিতেন, মোটা পোশাক পরিধান করতেন আর মোটা রুটি খেতেন। আল্লাহর কসম, ওনার দাপটের ব্যাপারে বলেন, ওনার দাপট শান শকত প্রভাব প্রতিপত্তির এমন অবস্থা ছিল যে আমরা প্রত্যেকেই তার সাথে কথাবার্তা বলার সময় ভয় পেতাম, অথচ আমরা যখন উপস্থিত হতাম তখন তিনি নিজেই আমাদের সঙ্গে এগিয়ে সাক্ষাৎ করতেন, আর আমরা যখন প্রশ্ন করতাম তখন উত্তর বলে দিতেন এবং আমাদের দাওয়াত কবুল করে নিতেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি গুণ হচ্ছে, কেউ যদি দাওয়াত দিত কবুল করে নিতেন। আজকে এই জিনিসটা আমাদের মাঝেও পাওয়া যায় না, আমরা লোক দেখে দাওয়াত গ্রহণ করে থাকি, যে টাকাওয়ালা যারা থাকে বা বিশেষ ব্যক্তিত্ব যদি থাকে, যেখানে গেলে আমার সম্মান বেড়ে যাবে, তো সে দাওয়াতটা আমরা নিই। কিন্তু যারা গরিব দুঃখী, যারা মহব্বত নিয়ে আসে, তো আমরা অনেক সময় তাদের কি দাওয়াতকে কবুল করি না। অথচ আল্লাহ ওয়ালারা জীবনীতে পাওয়া যায়, তারা আপনার ধনী লোকের দাওয়াত থেকে তারা কি এড়িয়ে চলতেন এবং গরিবদের দাওয়াতকে কবুল করতেন।
সুবহানাল্লাহ।
তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ কেউ যদি দাওয়াত দিত তিনি দাওয়াতটি কবুল করতেন। আচ্ছা, যখন হাসতেন তখন দাঁতগুলোকে এমন মনে হতো যেন মতির মালা।
সুবহানাল্লাহ।
তিনি পরহেজগার মুত্তাকি লোকদের সম্মান করতেন, পরহেজগার লোক যে মুত্তাকি সে লোকের সম্মান করতেন। এটাও আমাদের সমাজে আজকে পাওয়া যায় না, সবাইকে এক মাপে আমরা নিয়ে নিই, মসজিদের ইমাম বলেন, সাধারণ লোক বলেন, মুসল্লি বলেন, একজন কুলি বলেন, সবাইকে আমরা এক মাপে নিই, অথচ ইসলামের মধ্যে এটা ঠিক আছে বড় ছোট বলতে নেই, কিন্তু তার মর্যাদা হিসাবে তার গুণ হিসাবে তাদেরকে মর্যাদা দেয়া হয়েছে। যেমন একজন ইমামের যে মর্যাদা সাধারণ মুসল্লির সে মর্যাদা নয়, তো যে যে পদবীর লোক তাকে সেভাবে সম্মান করতে হবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নো মুত্তাকি ব্যক্তিদের সম্মান করতেন, অসহায় মিসকিনদের ভালোবাসতেন, মিসকিনদেরকে ভালোবাসতেন, এবং তিনি বলেন কোন শক্তিশালী অথবা সম্পদশালী ব্যক্তিকে তার অযথা কামনার ভরসা দিতেন না, কোন দুর্বল অসহায় ব্যক্তি তার ন্যায় বিচার থেকে নিরাশ হতেন না। অসহায়রা জানতো এখানে অবশ্যই ন্যায় বিচার মিলবে, আল্লাহর শপথ আমি দেখেছি যখন রাত আসতো তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা নিজের দাড়ি ধরে অঝোর নয়নে কান্না করতেন আর আহত ব্যক্তির মতো কাতরাতেন। আমি মাওলানা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে এটা বলতে শুনেছি যে ওহে দুনিয়া তুমি কি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছো নাকি এখনো আমার কামনা করো? হে ধোকাবাজ দুনিয়া তুই আমার থেকে দূরে সরে যা, তুই অন্য কাউকে গিয়ে ধোকা দে, আমি তোকে তিন তালাক দিয়ে দিয়েছি, এখানে আর ফিরে আসার সম্ভাবনা নেই, তোর বয়স খুবই কম আর তোর সহায় সম্বল অর্থাৎ নিয়ামত অতি তুচ্ছ অতি নগণ্য, তোর ক্ষতিকর দিক খুবই বেশি, হায় আফসোস আখরাতের সফর খুবই দীর্ঘ আর পাথেও অতি অল্প এবং রাস্তা খুবই বিপদ সংকুল ও আঁকা বাঁকা। এই শুনে হযরতে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদে দিলেন, তিনিও কাঁপতে শুরু করে দিলেন। অবশেষে তার দাড়ি ভিজে গেল আর সেখানে উপস্থিত লোকেরাও অঝোর নয়নে কাঁপতে রইল। অতঃপর আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল্লাহ তাআলা আবুল হাসান, এটা হযরত আলীর উপনাম কুনিয়া যাকে বলা হয়, আবুল হাসান হযরত সাইয়েদানা আলী মুর্তাদা শেরে খুদা করমাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের প্রতি রহমত বর্ষণ করুন, আল্লাহর কসম তিনি এমনই ছিলেন। তো হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হযরত আলীকে কেমন ভালোবাসতেন,
মহব্বত করতেন,
মহব্বত করতেন, তার জীবনী শুনতেছেন এবং তার জীবনী শুনে কান্নায় পড়ে গেলেন।
এক একজন সাহাবায়ে কেরামের মধ্যে পরস্পরের মধ্যে যে মহব্বত, যে কোরআন কারীমের আয়াত যে শুরুতে আমরা শুনলাম, আসলে সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা দেখি আপনার আসলে যদি প্রকৃত কিতাব প্রকৃত জ্ঞান আমাদের মাঝে নেই, আপনি 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ তাআলার কিতাব পড়েন, এভাবে যারা বিশ্ববিখ্যাত যারা আলেম তাদের আপনি কিতাব পড়েন, আপনি দেখতে পারবেন যে সাহাবায়ে কেরামদের মধ্যে কেমন মহব্বত, বিশেষ করে যে চারজন যে সাহাবায়ে কেরাম হযরতে সিদ্দিক আকবর হযরতে ওমর ফারুক আজম ওসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনাদের মাঝে যে পরস্পর মধ্যে যে মিল মহব্বত, আল্লাহু আকবার, যে বিশ্ব ইতিহাস আপনি কিয়ামত পর্যন্ত এই মহব্বত পরস্পরের মধ্যে হওয়ার মতো নয়, যেটা আমাদের সাহাবায়ে কেরামের মধ্যে মহব্বত ছিল। আর আমাদের সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে পরস্পরের মধ্যে মহব্বত এবং ভালোবাসা। মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী আজকে আপনাদের সামনে, দাওয়াতে ইসলামী একদিকে ফয়জানে আউলিয়া, অন্যদিকে দাওয়াতে ইসলামী হচ্ছে ফয়জানে সাহাবা ও আহলে বাইত। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী যেখানে আউলিয়া কেরামের মহব্বত, সেখানে দাওয়াতে ইসলামী যেখানে আহলে বাইতের মহব্বত, দাওয়াতে ইসলামের মধ্যে রয়েছে সাহাবা ইকরামের মহব্বত। আচ্ছা কেন আমরা মহব্বত করবো না? যেমন রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি। দেখুন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের হেদায়েতের জন্য মুক্তির জন্য কি রেখে গিয়েছেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, দুটি জিনিস এমন বস্তু এমন জিনিস আমি রেখে যাচ্ছি, যদি ওই দুটি জিনিসকে তোমরা আঁকড়িয়ে ধরো মজবুত করে তাহলে তোমরা হেদায়ত পেয়ে যাবে, কখনো গোমরা হবে না। তারপরে পিয়াকা মদিনী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নাম্বার এক কিতাবুল্লাহ, নাম্বার দুই আমার আহলে বাইত। আহলে বাইতের মধ্যে আমরা যদি বিশেষ ভাবে নিয়ে নিই কয়েকজনকে, এর মধ্যে একজন হলেন মাওলা আলী মুশকিল কোষা হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম।
পৃথিবীর বুকে ইমরান ভাই যারা গুমরাহের পথে রয়েছে,
জি,
হয়তোবা তারা কোরআনকে ছেড়েছে, হয়তোবা তারা আহলে বাইতকে ছেড়েছে,
জি,
দেখবেন যে অনেকে আছে আহলে বাইত করে কোরআনকে অনুসরণ করে না, তারাও আপনার গুমরাহির মধ্যে, আর যারা কোরআন কোরআন করে কিন্তু আহলে বাইতকে মানে না তারাও গুমরাহির পথে।
এখানে দুটি জিনিসকেই
মানতে হবে, এবং আল্লাহ তাআলার দয়াতে আহলে সুন্নাত ওয়াল জামা যে আকীদা পোষণ করে, যে আকীদা রাখে, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে যে আকীদা, এবং সঠিক আকীদা। তো আমরা যারা সাধারণ লোক, আমরা মানুষের কথা শুনে কিন্তু একেবারে বিনয় বাহু বিছিয়ে দিই, যার কথা শুনি তার পিছনে ছুটে যাই, আমরা বিবেচনা করি না কার কাছে গেলে আমার ইমান বাজবে, আকীদা বাজবে, কার কাছে গেলে সঠিক ইলিম আমি পাবো, কার কাছে গেলে সঠিক আকীদা আমরা পাবো। এই জিনিসটা কিন্তু আমাদের দরকার। কেন দেখেন, একটা সাধারণ, যেমন মনে করেন এখন ঈদের অনেকে কেনাকাটা করবে, একটি কাপড় কেনার জন্য জানি না কত মার্কেট ঘুরে বেড়ায়, শুধু একমাত্র ভালো কাপড় যেন পেয়ে যায়, কম দামে যেন পেয়ে যায়, ঠকে না যায়, তো দুনিয়ার ধন সম্পদের ক্ষতি যেন হয়ে না যায়, এর জন্য এত নির্বাচন করা, এত ঘোরাঘুরি করা, এত তদারকি করা। আর ইমানের বেলায় আমরা একেবারে অসচেত, যে আমরা কোনো চিন্তাই নেই আমাদের ইমানের ব্যাপারে, যার কাছে যায় চলে যায় যে হ্যাঁ উনি তো ভালোই কথা বলে। আসলে দেখতে হবে যে সঠিক জ্ঞান কোথায় পাওয়া যায়। কোরআন হাদিস যদি অধ্যয়ন করা হয় তাহলে আমরা জানতে পারবো যার যেমন মর্যাদা সেরকম বয়ান করা হয়েছে। যেমন আমরা পূর্বে শুনলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি ইলিমের শহর, আলী তার দরজা। অথচ সাহাবাই কেরাম আলিম রিদওয়ানদের মধ্যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে এরকম ফরমান বলেছেন। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর বলেন যে আনা মদিনাতুল ইলমি ওয়া আবু বকরিন আসাসুহা, অর্থাৎ আমি জ্ঞানের শহর, আবু বকর তার ভিত্তি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ওয়া উমারু হিতানুহা, উমর তার দেয়াল।
সুবহানাল্লাহ।
ওয়া উসমানু সাখফুয়া, উসমান তার ছাদ।
সুবহানাল্লাহ।
ওয়া আলিয়ুম বাবুহা, এবং আলী তার দরজা।
সুবহানাল্লাহ।
আসলে এই জিনিসটা সঠিক জ্ঞান কোথায় পাওয়া যাবে?
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে আসলেই পাওয়া যাবে, অন্যথায় এই সঠিক জ্ঞান আজকে পাওয়া যায় না। মানুষ গুমরাহির কথা বলে দেয়, সেদিকে লোকজন ছুটে যায়।
মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের চতুর্থ নাম্বার সাহাবি, আমরা সকলেই জানি সাহাবায়ে কেরামের মর্যাদার দৃষ্টিকোণ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ নাম্বার সাহাবি। আজকে যার শান, আজমত, মর্যাদা আলহামদুলিল্লাহ আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমাদের শোনার সৌভাগ্য হচ্ছে। আজকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মকাম মর্যাদা বয়ান করতে গিয়ে এখন মহব্বত কোথায় যাচ্ছে, শরীয়তের সীমা লঙ্ঘন তাদের জবান থেকে আবার হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা, মাআযাল্লাহ উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা। এখন আমরা যদি দেখি আসলে কি তারা কি হযরত আলীকে মহব্বত করে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্পষ্ট যারা উমর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমালোচনা করে, এর ব্যাপারে এই হাদিসে পাকের মধ্যে, কিতাবের মধ্যে এভাবে এসেছে যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার এই হাদিসে মুবারক বর্ণনা করেন, আমার ভালোবাসা এবং আবু বকর ও উমর ফারুক আজমের প্রতি বিদ্বেষ কোন মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না। মানে কেউ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করলো, আবার একই অন্তরে হযরতে উমর ফারুক আজম, সিদ্দিক আকবর, অন্যান্য সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ, এটা হতে পারে না।
নিজে বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তারপরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মর্যাদা রয়েছে।
জি,
এখন যখন উনি নিজে বলতেছেন, আমরা যদি ওনার থেকে ওনাদেরকে যদি বাড়িয়ে দিই তাহলে তো নিজের ঈমান বরবাদ হবে না। এবং কিয়ামতের দিন এটাও রেওয়ায়েতে বর্ণিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যারা আসবে যে হে আলী আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসতাম, আমাকে কসরের পানি পান করান, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়ে দিবেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে, যে যাও সিদ্দিক আকবর কাছে গিয়ে ওনার হাতে পানি পান করো। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলবে হে সিদ্দিক আকবর আমি আপনাকে ভালোবাসতাম পৃথিবীতে, তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তাকে পাঠিয়ে দেন যা মাওলানা আলীর হাতে পানি পান কর। তো তাদের পরস্পরের মধ্যে কেমন মিল মহব্বত, এখানে আপনার মুনাফিকদের পরিচয়ও হয়ে যাবে, যারা সিদ্দিকে আকবরের ভালোবাসা রাখতো অন্তরে কিন্তু হযরত আলীর বিদ্বেষ রাখতো, তারাও ভয়ে যাবে না। আর যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মহব্বত রাখতো, সিদ্দিকে আকবর বা ফারুক আজম বা অন্যান্য সাহাবাই কেরামের বিদ্বেষ রাখতো, তারাও ভয়ে যাবে না। তো এখানে আমাদেরকে এটা মেনে নেওয়া উচিত, যাদের যা মর্যাদা ওই হিসাবে যেন আমরা সম্মান করি, তাহলে আমাদের ইমান ঠিক থাকবে, আমরা ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবো, অন্যথা ইমান বরবাদ হয়ে গেলে জীবনের সব আমল বরবাদ।
আলহামদুলিল্লাহ, মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, এই বিষয় আমরা সাহাবায়ে কেরামদেরকে কিভাবে মহব্বত করব, আহলে বাইতকে আমরা কিভাবে মহব্বত করব, এর যে একটা পদ্ধতি ইসলামী শরিয়ত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে সঠিক আকাইদ আকিদা, আলহামদুলিল্লাহ আজকে আজকে আমাকে আপনাকে এই শিক্ষা দিচ্ছে দাওয়াতে ইসলামী। দেখেন দাওয়াতে ইসলামী এটাই চায়, দাওয়াতে ইসলামের উদ্দেশ্য কি? দাওয়াতে ইসলামের উদ্দেশ্য এটাই যে মুসলমানদেরকে সঠিক রাস্তা দেখানো। আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী, দাওয়াতে ইসলামী আলহামদুলিল্লাহ এমন একটি সংগঠন যারা দাওয়াতে ইসলামের মাদানী মহলে চলে আসলো, তাদের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মহব্বত চলে আসে। দাওয়াতে ইসলামের মাদানী মহলে আসে তখন সাহাবায়ে কেরামের মহব্বত চলে আসে, দাওয়াতে ইসলামের মাদানী মহলে চলে আসে আহলে বাইতের মহব্বত চলে আসে, দাওয়াতে ইসলামের মাদানী মহলে চলে আসে আউলিয়ে কেরামের মহব্বত তাদের অন্তরে চলে আসে। আসুন, যেহেতু আজকে আমাদের আলোচনার বিষয় শের খোদা, আর আমরা শ্রবণ করলাম তিনি হচ্ছে ওই মহান ব্যক্তি যার অনুমতি ব্যতীত কিয়ামত পর্যন্ত কে বেলায়াত লাভ করতে পারবে না। আসুন আমরা একটি সেগমেন্ট এখন আমরা দেখব, তা হচ্ছে ওলি আল্লাহর বাংলাদেশ, যে সকল আল্লাহর ওলিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে ফয়েজ বরকতে বিলায়ত পেয়েছেন। আসুন আমরা ওলি আল্লাহর বাংলাদেশ সেগমেন্ট দেখব।
ওলি আল্লাহর বাংলাদেশ, ওয়াজ কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ।
প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আলহামদুলিল্লাহ আজওয়াজাল আমরা আজ আপনাদের নিয়ে এসেছি হযরতে শাহ খাজা শরফুদ্দিন চিশতি ওরফে ওলিয়ে বাংলা এর দরবার শরীফে। এমনই ইতিহাস জানা যায় ঐতিহাসিকদের কাছ থেকে, হযরতে শাহ শরফুদ্দিন চিশতি আলাইহি রহমতুল্লাহিল কবি, তিনি এখানে যে তাশরিফ নিয়ে এসেছেন তার ব্যাপারে কয়েকটি অভিমতি পাওয়া যায়। অধিকাংশ ভাবে জানা গিয়েছে যে ইনি শরফুদ্দিন চিশতি আলাইহি রহমাতুল্লাহিল কবি, তিনি হচ্ছেন সুলতানুল আউলিয়া, সুলতানুল হিন্দ, হযরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলা রচিত ফাতিয়াইদুল ফুআদ এবং তার খলিফা হযরতে নাসিরুদ্দিন চেরাগি রচিত খায়রুল মানজিল কিতাবের বর্ণনায় আলোকপাত পাওয়া যায়, যে বর্ণনা পাওয়া যায় যে তিনি হচ্ছেন হযরতে খাজায়ে খাজি গান সুলতানুল হিন্দ খাজা মুঈনুদ্দিন চিশতি আলাইহি রহমাতুল্লাহিল কবি এর ঐরসজাত সন্তান। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, এই সকল আল্লাহর ওলিগণ এখানে তাশরিফ এনে অত্যন্ত জনশূন্য এই জায়গা ছিল যেখানে লোকালয় ছিল না, আজ থেকে কমবেশ 730 বছর পূর্বে তিনারা এখানে তাশরিফ এনেছেন। কত কষ্টের বদৌলতে ইনারা আমাদের এই জন্মভূমিতে, আমাদের এই মাতৃভূমি বাংলাদেশে, পূর্বের বঙ্গ বর্তমানে বাংলাদেশে এসে ইসলামের দাওয়াতকে প্রচার প্রসার করেছেন। ওলিয়ে বাংলা হযরতে খাজা শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ তাআলার প্রকৃত নাম ছিল খাজা হুসামউদ্দিন আবু সালেহ চিশতি রহমাতুল্লাহ তাআলার। তার জ্যেষ্ঠ ভাই হযরতে শাহ খাজা ফখরুদ্দিন আবুল খায়ের চিশতি রহমাতুল্লাহ আলাইহ, হযরতে শাহ গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহির প্রথম স্ত্রী বিবি আমাতুল্লাহ রহমতুল্লাহ তাআলা আলাইহির গর্ভজাত, ও ওই একই মাতার গর্ভে তার একমাত্র বোন হযরতে হাফেজা জামাল রহমতুল্লাহ তাআলা আলাইহা জন্মগ্রহণ করেন। তার কনিষ্ঠ ভাই হযরতে খাজা গিয়াসউদ্দিন আবু সাইদ চিশতি তার গর্ভধারিণী মাতা বিবি ইসমত এর গর্ভজাত ছিলেন। পিতার দিক দিয়ে এই মহান ওলি সৈয়দ ছিলেন এবং তার বংশধারা পিতা হযরতে খাজা গরিবে নওয়াজ আলাইহি রাহমাতুল্লাহিল কবির মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিশে যায়। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আমরা জানতে পারলাম এই মহান আল্লাহর ওলি হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলার সন্তান এবং এরই ধারাবাহিকতায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদদের অন্তর্ভুক্ত। যে এই ওলি বাংলা শাহ শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির বয়স যখন 5 বছর ছিল তখন তার পিতা যান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। ফলে সে সময়ে যুবক বয়স্ক তার জ্যেষ্ঠ ভাই হলতে খাজা ফখরুদ্দিন আবুল খায়ের চিশতি রহমতুল্লাহ আলাইহির পরিচর্যায় তিনি লালিত পালিত হন। পরবর্তী কিশোর বয়সে তিনি দিল্লিতে হজরতে নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ তাআলার হাতে বায়াত হন ও তার কাছে ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করেন। তিনারা প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রঙে রঙিন হয়ে ছুটে চলে এসেছেন আমাদের এই বঙ্গভূমিতে নেকির দাওয়াতকে প্রচার করার জন্য। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বিন্দু, হযরত শাহ শরফুদ্দিন চিশতি আলাইহি রাহমাতুল্লাহিল কবি তিনি এসে যখন অত্র এলাকার লোকদেরকে ইসলামের আদর্শকে ফুটিয়ে তুললেন,
ওলি আল্লাহর বাংলাদেশ ওয়াজ কুতুবের বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ।
ওলি আল্লাহর বাংলাদেশ গাউস কুতুবের বাংলাদেশ, আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে আমরা ইমান ইসলাম পেয়েছি আউলি ইকরামের ওসিলায়, আলহামদুলিল্লাহ। আরেকটি বিষয় যদি আমরা দেখতে পাই, আউলি ইকরামের ইতিহাস যদি আমরা দেখি, যেমন এখন আমরা শ্রবণ করলাম আপনার এই শরফুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আমার নবীর আওলাদের মধ্যে একজন, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশধর। তারপর আমরা যদি রাজশাহীতে চলে যাই, শাহ মখদুম রুফুস রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আওলাদের রসুলের মধ্যে একজন। বাংলাদেশে আউলি ইকরামের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আউলি ইকরামের মধ্যেই যখন আমরা ইনাদের ইতিহাস যখন আমরা দেখি দেখতে পাই তারা অধিকাংশ ছিলেন আওলাদে রসুল। আর আওলাদে রসুল আজকে বিশেষ করে আমরা আওলাদে রসুলদের মধ্যে মহান যিনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আলোচনা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আওলাদে রসুলদের ব্যাপারে আহলে বাইতের ব্যাপারে ইরশাদ ফরমান, আল্লাহু আকবার, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের কিস্তির নেয়। অর্থাৎ ওই সময় যারা নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকার মধ্যে কিস্তির মধ্যে আরোহণ করলো তারাই মুক্তি পেয়ে গেল, আর কিয়ামত পর্যন্ত যারা আহলে বাইতের সঙ্গে থাকবে আহলে বাইতকে মজবুত করে আঁকড়িয়ে ধরবে, অর্থাৎ তাদেরকে মহাব্বত করবে তাদেরকে অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত তারা মুক্তি লাভ করবে। আরেকটি হাদিসে মোবারকা, আহলে বাইতের শানে তো কোরআনুল করিমের অসংখ্য আয়াত অসংখ্য হাদিসে মোবারকা, তারপরও আহলে বাইতের মহাব্বত যাতে আমাদের অন্তরে সৃষ্টি হয় আমরা কিছু আলোচনা সামিল করলাম। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম একটি জামাত অর্থাৎ একটি দল যাদেরকে আমি শাফাআত করব তারা হচ্ছে আহলে বাইত। সুবহানাল্লাহ। তো মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আহলে বাইতের মহব্বত, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আহলে বাইতকে এত মহব্বত, আহলে বাইতের মহব্বত ভালোবাসা, সাহাবা ইকরামের মহব্বত ভালোবাসা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীতে
সাহাবা ইকরাম আলী মরিদওয়ান এর ব্যাপারে আসছে যে তারা আহলে বাইতকে তারাও ভালোবাসতে।
জি,
ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা অনেকবার শুনেছি যে ওনার ছেলেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন যে আমার
গোলামের ছেলে
গোলাম। এখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার যিনি শাহজাদা ছিলেন উনি একটু রাগান্বিত হয়ে গিয়ে বাবার কাছে অভিযোগ করলেন যে ইমাম হুসেন এই কথা বলে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা দেখলেন এই সুযোগ আছে, এখন লিখিয়ে নিয়ে আসো ইমাম হুসেন থেকে লিখিয়ে নিয়ে আসো। এখন লিখিয়ে নিয়ে আসা হলো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওই বললেন কি এটা আমি কবরে নিয়ে যাব, এটা আমার নাজাতের সনদপত্র। কেমন মোহব্বত করতেন সাহাবা ইকরাম আলী মদ। যখন যারা আরববাসীদের মধ্যে ইসলামের ছায়া তলে যারা নতুন নতুন আসলো এরা নিজেদের মধ্যে পরামর্শ করলো যে আমরা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এত কিছু পেলাম, ইমান পেলাম, আল্লাহকে চিনতে পেলাম, তো ওনার কাছে কিছু উপহার নিয়ে যাওয়া উচিত। তো তারা পরামর্শ করে দুনিয়ার ধন সম্পদ একত্রিত করে নিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে কি কবুল করলেন না, বললেন যে তোমরা যদি কোনো প্রতিদান দিতে চাও তাহলে আমার আহলে বাইতকে ভালোবাসো। কোরআনুল করিমের মধ্যেও আল্লাহ তাআলার হুকুম চলে আসলো। তো আসলে আহলে বাইতকে মহব্বত করা এটা ইমানের দাবি, এটা করতেই হবে। আহলে বাইতকেও মহব্বত করতে হবে, সাহাবা ইকরামকেও মহব্বত করতে হবে, তাহলে আমাদের ইমান সঠিক থাকবে। যেমন আল্লাহ হযরত বলেছেন না, আহলে সুন্নত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে আর নাও হে ইতরত রাসূলুল্লাহ কি।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
আহলে সুন্নত কা হে বেড়া পার আসহাবে হুজুর, আহলে সুন্নত কা হে বেড়া পার আসহাবে হুজুর, নজম হে আর নাও হে ইতরত রাসূলুল্লাহ কি। নজম হে আর নাও হে ইতরত রাসূলুল্লাহ কি।
যে সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় হলো যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আলহামদুলিল্লাহ। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়া অনেক বড় সৌভাগ্যের বিষয়। আমরা সকলে জানি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে মোবারকের সার সংক্ষেপ এটাই যে আখেরি জমানায় অর্থাৎ শেষের দিকে বিভিন্ন দলে বিভক্ত হবে, যেখানে প্রায় 73টা কি হবে ফিরকা হবে, দল মত হবে। আর তাদের মধ্যে থেকে একটা থাকবে ইহদিনাস সিরাত আল মুস্তাকিম, সঠিক রাস্তা। এর ব্যাপারে সমস্ত ইমামদের, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা থেকে শুরু করে অসংখ্য ওলামা ইকরামের কিতাবের মধ্যে এটাই স্পষ্ট যে ওই সঠিক দলের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যারা, তারা কখনো আউলিয়া ইকরামের সমালোচনা করবে না, তারা সাহাবা ইকরামের সমালোচনা করবে না, তারা কখনো আম্বিয়া ইকরামের সমালোচনা করবে না। কিন্তু শর্ত হলো আহলে সুন্নাত ওয়াল জামাত হতে হবে। আমরা যদি সমাজে এমন কোন ব্যক্তিকে দেখতে পাই যারা আউলিয়া ইকরামের, সাহাবা ইকরামের, আহলে বাইতের সমালোচনা করে, তাহলে বুঝতে হবে তার আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত না। আসুন আমরা একটা হাদিস মোবারক শ্রবণ করি, যেহেতু আমাদের আজকে সাহাবা ইকরামের শ্রেষ্ঠত্ব আলহামদুলিল্লাহ বয়ান হচ্ছে। সাহাবা ইকরামদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা মকাম আলোচনা হচ্ছে। বুখারী শরীফের একটি হাদিস মোবারক, সুবহানাল্লাহ, হযরতে সাইয়েদনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, আমার সাহাবীদেরকে মন্দ বলবে না, কেননা তোমাদের মধ্য থেকে কেউ উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলেও তাদের এক মুদ ওজনের পরিমাণ সমপরিমাণ স্তরে বুঝবে না, এমনকি অর্ধেকও নয়। অর্থাৎ সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এভাবে অসংখ্য হাদিসের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা মাকাম বয়ান করেছেন।
জি, তাহরিম আছে, চার নং আয়াত যখন নাজিল হয়,
জি,
তর্জমায় কানজুল ইমাম, তবে নিশ্চয়ই আল্লাহ তার সাহায্যকারী এবং জিব্রাইল সৎ পরায়ণ মুমিনগণ এবং এর পর ফেরেশতাগণ সাহায্যকারী রয়েছে।
জি,
হযরত আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি রহমতুল্লাহি তাআলা এই আয়াতের তাফসিরে বলেন, হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করতে শুনেছেন যে মুমিন দ্বারা উদ্দেশ্য হলো হযরত সাইয়দুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানো হয়েছে। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে যখন এই আয়াতে কারিমে অবতীর্ণ হলো তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে ইরশাদ করলেন, হে লোকেরা, এই হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্থাৎ সৎপরায়ণ ও মুমিন। সদরুল আফাজিল হযরত আল্লামা মাওলানা সৈয়দ মোহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে যখন ধনীরা তাদের আবেদন নিবেদন ইত্যাদির ধারাবাহিকতা দীর্ঘায়িত করতে লাগলো এবং অবস্থা এ পর্যন্ত পৌঁছে গেল যে গরিবরা তাদের আবেদন করার সুযোগই পাচ্ছিল না, অর্থাৎ এত ভিড় জমছিল যে গরিবরা সুযোগই পাচ্ছিল না, তখন আবেদনকারীদের আবেদন উপস্থাপন করার পূর্বে সদকা প্রদানের নির্দেশ দেওয়া হলো এবং এই নির্দেশ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পালন করলেন। এক দিনার সদকা করে কিছু মাসালা জিজ্ঞাসা করলেন, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোনো কিছু প্রকাশ করার আগে সদকা দিয়ে এরপরে আসত। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, প্রতিজ্ঞা রক্ষা করা কি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন একত্ববাদ ও একত্ববাদের সাক্ষ্য দেওয়া। এরপরে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ফাসাদ কি? ইরশাদ করলেন কুফর ও শিরক। এরপরে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ হক কি? ইরশাদ করলেন ইসলাম কোরআন ও বেলায়াত যখন তুমি অর্জন করো। আরজ করলেন আমার উপর অবশ্য কি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন আল্লাহ তাআলা ও তার রাসূলের আনুগত্য করা। আরজ করলেন আল্লাহ তাআলার দরবারে কিভাবে দোয়া প্রার্থনা করব? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন সততা ও দৃঢ় বিশ্বাস সহকারে। আরজ করলেন কি প্রার্থনা করব? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন আখিরাত। এরপরে আরজ করলেন সিও মুক্তির জন্য কি করব? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন হালাল খাও সত্য বলো। আরজ করলেন আনন্দ কি? তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালাম ইরশাদ করলেন আনন্দ হলো জান্নাত। আরজ করলেন পরম শান্তি কি? হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম ইরশাদ করলেন আল্লাহ তাআলার সাক্ষাৎ। যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব প্রশ্নের উত্তর জেনে নিলেন তখনই তিনি এই নির্দেশ পালন করলেন, এভাবে পালন করতে অংশগ্রহণ করেন, এই পথে আসা বাধাগুলো তার প্রশিক্ষণের অংশ হয়েছিল। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মোবারক শৈশবের একটি সুন্দর দিক প্রত্যক্ষণ এভাবে করা যায়। তার সম্মানিত আম্মা জান হযরত সাইয়্যিদাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বর্ণনা হলো যে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে আগমন করেন আর আগমন করার পরে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ আনেন আমার ঘরে, এরপর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালামের মহাব্বত তার মধ্যে বিদ্যমান রয়েছে এবং 10 বছর বয়সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহিস সালামের হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার এরপরে বলা হয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে সর্বপ্রথম যিনি নামাজ আদায় করেছেন পুরুষদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা
আনহু। আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন, এত ভালোবাসতেন তিনি বলেন যে যখন প্রচন্ড গরম যখন হয় মানুষ যে তৃষ্ণায় কাতর হয়ে যায় না, ওই সময় তার কাছে সবচেয়ে প্রিয় কি লাগে? পানি। তিনি বলেন তার চাইতেও বেশি আমি হুজুরকে ভালোবাসি। আসলে এটা প্রমাণও করে দেখিয়েছেন, যেমন খাইবারের যুদ্ধে থেকে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিরে আসলেন এবং একটি মাকাম মাকামে সাইবাতে যখন আরাম করতেছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে নিজের মাথা মোবারক রেখে আরাম করতেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ওই সময় আসরের নামাজ আদায় করেননি, আসরের নামাজের সময় চলে যাচ্ছে, তিনি একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের খেয়াল অন্যদিকে নামাজের মহাব্বত, তিনি এই ফয়সলা করেন যে তো তিনি ন্যায় বিচারক ছিলেন, সত্য তিনি নির্ধারণ করলেন যে কি করা যায়, শেষ পর্যন্ত তিনি নামাজকে কাজা করলেন কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত করলেন না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যখন জাগ্রত হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর চোখে যখন পানি দেখলেন তখন জিজ্ঞাসা করলেন হে আলী কি হয়েছে? তখন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ এর সময় চলে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই আশিকের নামাজকে কিভাবে আদায় করালেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে দোয়া করলেন। কি দোয়া করলেন? হে আল্লাহ আলী তোমার এবং তোমার হাবিবের আনুগত্যে ছিল, তুমি তার জন্য সূর্যকে ফিরিয়ে দাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ওই দোয়া করার বরকতে সূর্য আসরের স্থানে চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো হে আলী তুমি নামাজ পড়ো, তিনি নামাজ পড়লেন, যতক্ষণ হযরত আলী নামাজ পড়লেন ততক্ষণ সূর্য ওখানেই ছিল। অর্থাৎ আজকে আসরের সময় যে সূর্য শুধু হযরত আলীর জন্য উদিত হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র নামাজ শেষ করলেন সূর্য নিজের জায়গায় আবার ফিরে গেল। তো আসলে এটা হচ্ছে মহাব্বতের মাপকাঠি। সাহাবা ইকরাম আলী মুরদবান এটা পৃথিবীর বুকে প্রমাণ করে দিলেন যে নবীকে কিভাবে ভালোবাসতে হয়।
এখানে রিয়াজ ভাই সাহাবা ইকরাম তারা সবচেয়ে বেশি জানতেন আমাদের থেকেও, যে সাহাবা ইকরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন আমি নামাজ আদায় করব এটাও ফরজ, নবীকে তাজিম করতে হবে এটাও ফরজ। এখন সাহাবা ইকরাম তারা আমাদের থেকে সবচেয়ে বেশি জানতেন যে সবচেয়ে বড় ফরজ কোনটা। সাহাবিয়ে রসুল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটাই প্রমাণ করলেন যে সকল ফরজেরও ফরজ হচ্ছে তাজিম মুস্তাফা।
আচ্ছা, ইবাদতের চাইতে বেশি আপনার মূল্যবান জিনিস হচ্ছে জীবন।
জীবন
সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর জীবনী যদি দেখি তাহলে গারে সোরের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করে দিলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আসলে ইনারা প্রমাণ করে দিয়েছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কেমন ভালোবাসা পোষণ করা উচিত।
ইশকের রসুল শিখতে হলে
সাহাবায়ে কেরামদের আলিম ও রিদওয়ানের
সাহাবায়ে কেরামদের জীবনী যদি আমরা স্টাডি করি তাহলে আমরা জানতে পারবো ইশকের রসুল কি। এখানে কয়েকটি বিষয় আমরা আজকে আমাদের প্রায় আস্তে আস্তে সময় ফুরিয়ে যাচ্ছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বয়ান করতে গিয়ে বললেন যে আমি যার মাওলা, মাওলা মানে বন্ধু বাংলা, আলীও তার বন্ধু। এখানে আমরা মাওলা আলী বলি, কখনো আবার বলি কি আলী মুশকিল কুশা, আমরা এই শব্দ আমরা ব্যবহার করি বয়ান ও মোবালিক থেকে আমরা শুনে আসতেছি। আসলে হচ্ছে কি কখনো শয়তান আমাদের কাছে অসুয়াসা না দেয়। কেউ বলল অনেকে যেহেতু যারা আরবি বুঝে, যেমন এখানে হাদিসে মোবারক যে মাওলাহু যে শব্দটা ব্যবহার করেছে তা এর বাংলা অর্থ হলো কি বন্ধু, আর একটা হলো সাহায্যকারী। এখন যারা আরবি বুঝে রিয়াজ ভাই এখানে বলবে যেহেতু মাওলা বলছে মাওলা একটা শব্দ হলো সাহায্যকারী, একমাত্র যারা আমাদের সমাজে
থেকে
আল্লাহ আল্লাহ ছাড়া কারো থেকে সাহায্য চাওয়া যাবে না, তো আলীকে মাওলা বলা হচ্ছে। এখন এটা কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না? সহি হাদিস সুবহানাল্লাহ তিরমিজি শরীফের প্রথম খণ্ডের মধ্যে পঞ্চম খণ্ডের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইরশাদ ফরমান আমি যার মাওলা অর্থাৎ বন্ধু, আলীও তার বন্ধু। নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম যদি হযরত আলীকে সাহায্যকারী লকব দেন, উপাধি দেন, তাহলে এখানে আমাদের আর বলার কি। আচ্ছা মুশকিল কোষা, আমরা স্বাভাবিকভাবে যারা মুশকিল কোষা আরবি যারা বুঝে সহজে তারা বুঝে যে মুশকিল কোষা মানে কি যার মাধ্যমে বিপদ দূর হয়।
বিপদ
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অসংখ্য ঘটনা ইনশাআল্লাহ একটি ঘটনা আমরা শ্রবণ করব যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে কিভাবে বিপদ দূর হলো। বিপদ মুসিবত আমরা জানি মানুষ অনেক সময় শরীরের অঙ্গ পতঙ্গের উপর কি মুসিবত চলে আসে, আর এই ঘটনা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যে বিপদ দূর হলো, মুসিবত দূর হলো, এই ঘটনা বিশ্ব বিখ্যাত তাফসীর কারক ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাআলার তাফসীরে কবীরের প্রথম খণ্ডের মধ্যে এভাবে লেখেন, এক হাবশি আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যন্ত ভালোবাসতেন। দুর্ভাগ্যক্রমে একবার চুরি করল, লোকরা তাকে পাকড়াও করে খলিফার দরবারে পেশ করে দিল এবং গোলামটিও তার চুরির কথা স্বীকার করল। মাওলা আলী মুশকিল কোষা শরীয়তের হুকুম পালনার্থে তার হাত কেটে দিলেন। যখন সে আপন ঘরের দিকে ফিরে আসতে লাগলো প্রতিমধ্যে হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইবনুল কাওয়া রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর সাথে হয়ে বললেন ইনি তোমার হাত কেটে দিয়েছে এরপরে তুমি এত সম্মানের সাথে তার নাম নিচ্ছ, যে আলী রাদিয়াল্লাহু তাআলা তোমার হাত কেটে দিয়েছে তো এত আদব সম্মানের সাথে তার নাম নিচ্ছ। গোলাম বলল আমি কেন তার প্রশংসা করব না, তিনি ন্যায় বিচারক করে আমার হাতকে কেটেছেন, তিনি ন্যায়ের উপর হাত কেটেছেন এবং জাহান্নামের আগুন থেকে আমাকে রক্ষা করেছেন। হযরতে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়ের কথা শুনলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার নিকট গিয়ে এই ঘটনা আলোচনা করলেন। যখন আলোচনা করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী মুশকিল কোষা, মুশকিল কোষা ওই গোলামকে ডেকে আনলেন, তার কাটা হাত কবজির সাথে লাগিয়ে রুমাল দিয়ে ঢেকে দিলেন, ঢেকে দিলেন, অতঃপর কিছু পাঠ করলেন, পাঠ করতে লাগলেন। এর মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো কাপড় সরিয়ে নাও। যখন লোকেরা কাপড় সরিয়ে নিল দেখা গেল ওই গোলামের হাত যেটা কাটা ছিল কবজির সাথে এমন ভাবে মজবুত যুক্ত হয়ে গেল এর কাটা কোন একটি দাগও দেখা যাচ্ছে না। দেখুন মুশকিল কোষা, আমরা আলহামদুলিল্লাহ যারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে আমরা মহব্বত করি, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আল সুন্নাত পনা ফয়জানে মুশকিল কোষা
জারি থাকবে ইনশাআল্লাহ,
ফয়জানে মুশকিল কোষা আলহামদুলিল্লাহ। যে মুশকিল কোষা শুধু আলী রাদিয়াল্লাহু তাআলা যে মুশকিল কোষা তা নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে মাওলা আলীর মাধ্যমে যারা ফয়জ বরকত পেয়ে বিলায়াত পেয়েছেন তারাও আলহামদুলিল্লাহ মানুষকে সাহায্য করে।
হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাওলা মুশকিল কোষা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সাক করেন যে তুমি আমার জন্য এমনই যেমন মুসা আলাইহিস সালামের নিকট হারুন আলাইহিস সালামের মর্যাদা ছিল, কিন্তু আমার পরে কোন নবী নাই। দ্বিতীয় আরেকটি হাদিস মোবারকা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক আমার সাথে এমনই যেমন আমার মাথা এবং শরীরের সম্পর্ক রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আর আলীর সম্পর্ক এমন যেন আমার আর শরীর আর মাথার সম্পর্ক। তৃতীয় আরেকটি হাদিস মোবারক এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি হলাম প্রজ্ঞার ঘর আর আলী হলো এর দরজা।
প্রজ্ঞা মানে হিকমত,
হিকমত
একজন মানুষের কোন যদি জ্ঞানী ব্যক্তি হয় না তার সবচেয়ে মূল্যবান জ্ঞানটা হলো হিকমতের জ্ঞান, হিকমত যাকে বলা হয়। আল্লাহু আকবার, আর এই হিকমতের দর প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আর দরজা হচ্ছে মাওলা আলী মুশকিল কোষা। ইনশাআল্লাহ আমরা আরো কিছু মাদিনী ফুল শ্রবণ করব, এর পূর্বে আমাদের একটি সেগমেন্ট মাদিনী মুন্নার মাদিনী ফুল আমরা দেখব, তারপর ইনশাআল্লাহ কিছু মাদিনী ফুল আমরা মোবাইল থেকে শ্রবণ করব। জি
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা হাঁচি দেওয়ার সুন্নত আদব শিখব। আল্লাহ তাআলা হাঁচি পছন্দ করেন এবং হাই তোলাকে অপছন্দ করেন। যখন কারো হাঁচি আসে আর সে আলহামদুলিল্লাহ বলে, তখন ফেরেশতা রব্বুল আলামিন বলে। যদি সে রব্বুল আলামিন বলে, তবে ফেরেশতা বলে তালা তোমার উপর দয়া করুক। হাঁচি আসলে মাথা নিচু করুন, মুখ ঢেকে রাখুন এবং নিম্ন সুরে হাঁচি বের করুন। উচ্চ সুরে হাঁচি দেওয়া বোকামি। হাঁচির উত্তর একবার দেওয়া ওয়াজিব। দ্বিতীয়বার আসলে এবং পুনরায় আলহামদুলিল্লাহ বলল, তবে পুনরায় উত্তর দেওয়া ওয়াজিব নয় বরং মুস্তাহাব।
আলহামদুলিল্লাহ আমরা হাসি এর সুন্নত আদব শ্রবণ করলাম। আমরা ইনশাআল্লাহ আজবাজাল এর উপর আমল করার চেষ্টা করব, বিশেষ করে শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়ার একটি কিতাব 163 মাদিনী ফুল, 101 মাদিনী ফুল, এর মধ্যে অসংখ্য সুন্নত এবং আদব আমরা কিভাবে প্রতিটি কাজ সুন্নত মোতাবেক করব, এই রিসাল আমরা সংগ্রহ করব। দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মক্তাবাতুল মদিনা থেকে হাদিয়ার বিনিময়ে আমরা সংগ্রহ করব। www.dawatislami.net ওয়েবসাইট থেকে আমরা চাইলে এই রিসাল আমরা সহজে ডাউনলোড করতে পারি। আমাদের আজকের আলোচনা হচ্ছিল শেরে খোদা আসাদুল্লাহ সুবহানাল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান আজমত। এমনিতে আল্লাহু আকবার, আমরা যদি মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন মকাম আজকে যদি আলোচনা আমরা মদিনী চ্যানেলে চলতেই থাকবে কিন্তু এর শেষ হবে না। তারপরও আমি আপনাদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন, সাহাবা ইকরামের মকাম কি, সাহাবা ইকরামের মর্যাদা কি, অবশ্যই আমাদেরকে জানা প্রয়োজন। আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুম আলিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব যার নাম হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারামত। আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেলের স্ক্রিনে আমাদের দেখার সৌভাগ্য হচ্ছে এই রিসালা। এই রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মকাম, কোরআনুল করিমের আয়াত হাদিসে মোবারকা, তারপরে আউলিয়ে ইকরাম যারা রয়েছে তাদের কাছে সাহায্য প্রার্থনা করা যাবে কিনা, কোরআন হাদিসের বুজুর্গানের দিনের স্পষ্ট বাণী, তারপর আমরা শ্রবণ করলাম যে মাওলা আলী বলা যাবে কিনা, মুশকিল কোষা সাহায্যকারী বিপদ দূরকারী আল্লাহ তাআলা নেককার বান্দাদেরকে বলা যাবে কিনা কোরআন হাদিসের দলিল সহকারে। আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত খুবই সুন্দর একটি কিতাব আমাদেরকে উপহার দিয়েছেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতার কাছে অনুরোধ করব এই কিতাবটিও আমরা মক্তাবাতুল মদিনা থেকে আমরা সংগ্রহ করব। www.dawatislami.net ওয়েবসাইট থেকে এই কিতাবটি বাংলা ভাষায় আমরা সংগ্রহ করব। আসুন আমরা কিছু মদিনী ফুল শ্রবণ করি।
সেগমেন্টে যাওয়ার পূর্বে যে সাহায্যের ব্যাপারে বললেন, আসলে এটাও শয়তানের একটা কুমন্ত্রণা যে আমাদেরকে দিয়ে থাকে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ সাহায্যকারী নয়। আচ্ছা, যারা এই কথা বলে না আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ সাহায্যকারী নয়, এরাও দেখবেন সকাল ঘুম থেকে ওঠা থেকে আপনার ঘুমে যাওয়া পর্যন্ত সারা দিন কারো না কারো সাহায্যের মাধ্যমে কিন্তু কাজ পরিচালনা করে, অফিসে গিয়েছে বাসের সাহায্যের মাধ্যমে, তারপরে আপনার বেতন পেয়েছে অফিসারের মাধ্যমে, সাহায্যের মাধ্যমে, ঘরের মধ্যে খানা পর্যন্ত পাওয়া যায় স্ত্রীর সাহায্যের মাধ্যমে। তো আসলে সাহায্য ছাড়া আমরা চলতেই পারবো না। আমাদের দেশের মধ্যে একটি বাহিনী আছে যার নাম হচ্ছে আনসার।
জি,
আনসার বলা হয় সাহায্যকারীকে।
জি,
আনসারও বলে এবং বলে সাহায্যকারী কেউ নেই। আসলে এটা শয়তানের অনেক বড় কুমন্ত্রণা। হ্যাঁ, দেখতে হবে কোন হিসাবে সাহায্য চাচ্ছে। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা নেককার বান্দা, যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে নৈকট্যতম, তাদের থেকে কেন সাহায্য চায়? আল্লাহ বান্দা হিসাবে চায়, আল্লাহর প্রিয় আছে, তাদেরকে আল্লাহ দেবার ক্ষমতা রেখেছেন, বিদায় তাদের কাছে চেয়ে থাকে। কেউ আল্লাহর ওলিদেরকে বা সাহাবায়ে কেরামদেরকে যখন সাহায্য চায়, আল্লাহ মনে করে কেউ চায় না।
জি,
প্রথমে বলে ওলিউল্লাহ।
জি,
আল্লাহর ওলি, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যদি কেউ চায়, তাহলে এটা বলে ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। এখানে সে প্রথমে আকীদা পোষণ করে দিল, হে আল্লাহর নবী, আপনি আমাকে সাহায্য করুন। এখন প্রথমে বলল কি, আপনি আল্লাহর নবী, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ বলে তো কেউ সাহায্য চায়নি। একমাত্র সাহায্যের ক্ষমতা রাখেন আল্লাহ তাআলা, কিন্তু নিজের বান্দাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমতা দান করেছেন, যা কিতাব অধ্যয়ন করলে এটা পাওয়া যায়। সামান্য আপনার অসুস্থ হলেন, তাহলে আল্লাহর কাছে তো কেউ সুস্থতা নেওয়ার জন্য যায় না। হ্যাঁ, দোয়া করে, আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান কর, কিন্তু ডাক্তারের সাহায্য লাগেই। এমনি ভাবে প্রতিটা বিষয়ে কারো না কারো সাহায্যের প্রয়োজন পড়ে যায়। তো এই জন্য দেখতে হবে যে যে সাহায্য চাচ্ছে তার আকীদা কেমন, তার ইমান কেমন, কি হিসাবে সে চাচ্ছে। যখন সে নিজেই বলে দিল, হে আল্লাহর ওলি আমাকে সাহায্য করুন, ইয়া গোসে আজম আমাকে সাহায্য করুন, ইয়া আলী আমাকে সাহায্য করুন, ইয়া নবী আল্লাহ আমাকে সাহায্য করুন, তাহলে এর দ্বারা কোনো ইমানে আকীদায় কোনো আপনার ত্রুটি আসবে না, বরং তাদের থেকে সাহায্য চাওয়া স্বয়ং আল্লাহ থেকেই সাহায্য চাওয়া।
বদরের যুদ্ধের মধ্যে যে সাহাবীর সংখ্যা ছিল কত কম, অমুসলিমদের সংখ্যা কত বেশি ছিল, ১-৩-৫ হাজার ফেরেশতা দিয়ে সেই যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে সাহায্য করেছেন। সেখানে আল্লাহ চাইলে জিব্রাইল একাকে দিয়া অমুসলিম সব শেষ করে দিতে পারত, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদের শান বুঝানোর জন্য ফেরেশতা সেখানে হাজার হাজার নাজিল করে, এরপর মুসলমানদেরকে বিজয়।
এখানে রিয়াজ ভাই মাশাআল্লাহ, আপনি যে বিষয়টা খুব সুন্দর আমাদের সামাজিকতাকে সামনে রেখে আপনি আলোচনা করলেন, মাযাল্লাহ যদি কেউ বলে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারবে না, তাহলে কিন্তু এখানে সে কোরআন শরীফের অসংখ্য আয়াতকে অমান্য করলো। যেমন কোরআন করিমে একটি আয়াতে মোবারকা প্রথম পারা সূরা বাকার আয়াত নাম্বার ৪৫, যে তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য কামনা করে। এখানে বলা হয়নি যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাও, বলছে তোমরা ধৈর্যের মাধ্যমে নামাজে, ধৈর্যকে নামাজকে তোমাদের সাহায্যকারী নাও। তারপরে ৬ পারা সূরা মায়েদা আয়াত নাম্বার ২, সৎ ও ফরহেজগারের উপর একে অপরকে সাহায্য করো। আল্লাহ তাআলা যেখানে অনুমতি দিচ্ছে যে তোমরা একে অপরকে সাহায্য করো, এখন আল্লাহ তাআলা যদি অনুমতি দেয় সাহায্য করার, সাহায্য চাওয়ার, তাহলে এখানে আমার আপনার বলার কি? তারপরে যে কোরআন কোরআন আয়াত
ঈসা আলাইহিস সালাম নিজেই ইরশাদ করলেন, কে আছো আমাকে সাহায্য করবে? মুসা আলাইহিস সালাম এর ব্যাপারে আসছে হারুন,
দোয়া করলেন আল্লাহ আমাকে সাহায্যকারী দাও,
সাহায্যকারী দাও।
জি,
তো আসলে ওটাই মূল জিনিস হচ্ছে যে কোন নিয়তে সে চাচ্ছে। মাযাল্লাহ ওনাদের আকীদা এরকম ছিল না যে আল্লাহ সাহায্য করতে পারে না। আল্লাহ প্রকৃত সাহায্যকারী আল্লাহ, কিন্তু নিজের বান্দাদেরকে ক্ষমতা দিয়েছেন। এই জন্য কেউ যদি সাহায্য এই নিয়তে চায়, তাহলে কোনোদিন তার ইমানে কোনো ত্রুটি আসবে না। এবং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান পারা ৬ সূরা মায়দা আয়াত নম্বর ৫৫তে, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু।
জি,
কানজুল ঈমান থেকে অনুবাদ, তোমাদের বন্ধু নয় কিন্তু আল্লাহ ও তার রাসূল এবং ঈমানদারগণ। উক্ত স্থানেও ওলি শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, এর হচ্ছে সাহায্যকারী। এই ইরশাদ দ্বারা দুইটি মাসআলা বোঝা গেল। একটি হলো মুসিবতের সময় ইয়া আলী মদদ বলাটা জায়েজ, কেননা হযরত আলী মুরতাদা করামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম প্রত্যেক মুমিনের জন্য কিয়ামত পর্যন্ত সাহায্যকারী।
সুবহানাল্লাহ।
দ্বিতীয়টি হলো তিনি করামাল্লাহ তাআলা ওয়াজহুল করিম কে মাওলা আলী বলাটা জায়েজ, কেননা তিনি প্রত্যেক মুসলমানের অলি তথা অভিভাবক ও মাওলা তথা মুনিব। এবং আপনি পূর্বে বলেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আলী আমার থেকে, আমি আলী থেকে, আর সে প্রত্যেক মমিনের অভিভাবক। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার ভাবে ঘোষণা করে দিলেন।
তো আমাদের বাংলাদেশেও সাহায্যকারী অর্থাৎ বাংলাদেশ সরকারের যে কিছু বাহিনী যারা রয়েছে আমাদের দেশের উপকারের জন্য, আমাদের শৃঙ্খলাকে মেনটেন করার জন্য, এর মধ্যে একটা বাহিনী আছে যার নাম হচ্ছে আনসার, সাহায্যকারী। এখানে কিন্তু আসলে যে বুজার মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, কেউ আমাকে আপনাকে বলল বলার সাথে সাথে যে রিয়াজ ভাই শুরুতেই বললো যে আমরা বাংলাদেশের মানুষ একবারে সহজ সরল, আমরা মনে হয় যে আমরা কিছুই জানি না, কেউ যখন আমাদেরকে কোনো কিছু বলে আমাকে আপনাকে দেখতে কোরআন হাদিস আপনি দেখেন স্বাভাবিক ভাবে নর্মাল ভাবে আমরা বুঝতে পারি। আমরা যখন প্রতিদিন সন্তান তার বাবার কাছে চাই, প্রার্থনা করে, অর্থাৎ টাকার প্রয়োজন হয়, অনেক সময় অনেক কিছুর প্রয়োজন হয়, এই যে প্রয়োজন, এই যে প্রয়োজনটা এটা হলো সাহায্য, বাবা তার সন্তানকে সাহায্য করে। এখানেও আমাকে আপনাকে মানতে হবে এই যে বাবা তার সন্তানকে সাহায্য করলো, এই বাবার যে ক্ষমতা এই জিনিসটা আল্লাহ তাআলা প্রদত্ত।
এটাও দেখুন না ইমরান ভাই, সাহাবা ইকরামদের মধ্যে আনসারি সাহাবি পাওয়া যায়, মহাজির সাহাবিও পাওয়া যায়। মহাজির কাহাকে বলা হয়? যারা হিজরত করে এসেছে। আনসারি কাহাকে বলা হয়েছে? যারা মহাজিরদেরকে সাহায্য করে। তো যারা বলে সাহায্য করা যাবে তারাও বলে অমুক সাহাবি আনসারি, অমুক সাহাবি মহাজির।
সাহায্য করার কারণে ইনাদের লকব হয়েছে আনসারি। অর্থাৎ যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে মক্কা থেকে মদিনায় তৈবাতে যখন হিজরত করলেন, তো সেখানকার মদিনাবাসী যারা পূর্ব থেকে ছিলেন, এরা ওই মদিনায় তৈবাতে যারা মক্কায় মুকাররমা থেকে আসলেন, ইনাদেরকে সাহায্য করা শুরু করলেন ঘরের মাধ্যমে, আর্থিকভাবে খাবার দাবার দিয়ে, তখন ইনাদের এই উপাধি হয়ে গেল আনসার। তো মাদিনী চ্যানেলের দর্শক আশা করি আমরা বুঝতে পেরেছি আমাদের ইমানকে হেফাজত করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কালামুল্লাহ শরীফের যখন আমরা পড়ব, হাদিসে মোবারকা যখন আমরা পড়ব, সাহাবা ইকরামের জীবনী যখন আমরা স্টাডি করব, ইনশাআল্লাহ আমরা অনেক কিছু আমরা জানতে পারবো। আর এই সকল বিষয়গুলোকে, সঠিক বিষয়গুলোকে জানার জন্য আমি আপনাদেরকে বলবো দাওয়াত ইসলামের মাদানী মহল। আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে ইমানকে হেফাজত করার জন্য দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত, আলহামদুলিল্লাহ যিনি এই দাওয়াত ইসলামী আমাদেরকে উপহার দিয়েছেন, আমির আহলে সুন্নাত হচ্ছে ওই মহান সত্তা যিনি এই ফয়জানে আউলিয়া। আমির আহলে সুন্নাতের সাথে যার সম্পর্ক হবে তার সম্পর্ক আউলিয়া ইকরামের সাথে হবে, আমির আহলে সুন্নাতের সম্পর্ক যার সাথে হয়ে গেল তার সম্পর্ক সাহাবা ইকরামের সাথে হয়ে গেল, আহলে বাইতের সাথে হয়ে গেল। আমরা যদি বর্তমান সময়ে এই মহান ব্যক্তিকে যদি আমরা মজবুত ভাবে যদি ধরতে পারি, ধরার উদ্দেশ্য কি? ধরার উদ্দেশ্য এটাই, এই মহান ব্যক্তির সাথে যদি আমরা সম্পর্ক সৃষ্টি করতে পারি তাহলে সাহাবা আহলে বাইত আউলিয়া ইকরামের সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বা কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন, যখন হিজরতের উদ্দেশ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় তৈয়বা হিজরত করবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন আমার বিছানায় তুমি শুয়ে যাও। আলী রাদিয়াল্লাহু তাআলা জানেন যে ঘরের চতুর্পাশে অমুসলিমরা ঘেরাও করে আছে আক্রমণ করার জন্য, সেটা জানা সত্ত্বেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমানের উপর লাব্বাইক বলে বিছানার মধ্যে শুয়ে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়াই দিয়ে তারপর হিজরতে চলে গেলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম বা কিভাবে পালন করছেন, বিছানার মধ্যে শুয়েও ছিলেন, এরপর যে আমানতের মাল দিয়ে গেলেন, দেখেন অবাক একটা বিষয়। যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করার জন্য ঘরের চতুর্দিকে দাঁড়িয়ে আছে তাদেরই আমানতের মাল আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা সেই মালকে বুঝিয়েও দিলেন তাদের।
এখানে একটা বিষয় আছে, এখানে বিষয়টা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন আমানতের মাল দিলেন, অর্থাৎ পরে হযরত আলীর মাধ্যমে কিন্তু আমানতগুলো মানুষের কাছে যাবে, তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওখানে শহীদ হবেন না,
এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলেন যে সকালে তাদের কাছে পৌঁছে দিও, পৌঁছানোর পর মদিনায় চলে আসে।
সুবহানাল্লাহ। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকীদা, সুবহানাল্লাহ, নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতি সাহাবায়ে কেরামের ইশক মহব্বত আকীদা কেমন ছিল, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে আমি আবার মদিনা যাব, তাহলে বোঝা গেল যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইসলাম যেহেতু বলেছেন তাহলে কোনো দুশমন আমার কোনো ক্ষতি করতে পারবে না।
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি গরমের মৌসুমে গরমের পোশাক পরতেন, ঠান্ডার মৌসুমে ঠান্ডার পোশাক পরতেন। তো কেউ জিজ্ঞাসা করলো হে আলী এরকম, তখন তিনি বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ আলী থেকে ঠান্ডা শীতকাল এবং গরমের প্রভাবকে দূর করে দাও। তো গরমের সময় গরমও ওনার অনুভব হতো না, ঠান্ডার সময় ঠান্ডাও অনুভব হতো না।
মানে নবীজির প্রতি কেমন আকীদা, কেমন বিশ্বাস। আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে রমজান মাহেসিয়াম অনুষ্ঠানে আমরা আলোচনার যে বিষয় শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলহামদুলিল্লাহ শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত কিছু শান মাকাম মর্যাদা আলহামদুলিল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হয়েছে।
আমরা একবার যদি সংক্ষিপ্ত মনকাবাত হয়ে যায় ওটা
ইনশাআল্লাহ। আসুন আমরা এই অনুষ্ঠান শেষ করার পূর্বে মাওলা আলী মুশকিল কুশার শানে মনকাবাত, আল্লাহ তাবারক ওয়া তাআলার মকবুল বান্দাদের শানে যে পড়া হয় তাকে মনকাবাত বলা হয়। মাওলা আলীর আমরা মনকাবাত শ্রবণ করব, তারপর ইনশাআল্লাহ আমরা আজকের অনুষ্ঠান শেষ করব।
হাদিস শরীফের মধ্যেও আছে যিকরুল আম্বিয়া মিন ইবাদাতি ওয়া যিকরুস সালিহিন কাফারা।
সুবহানাল্লাহ,
আম্বিয়া ইকরামের জিকির করা, আলোচনা করা ইবাদত, এবং সালিহিন নেকার বান্দাদের আলোচনা, এটা গুনাহের কাফারা।
মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা সকলে মিলে, আপনারা যারা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন সকলে মিলে মাওলা আলীর আমরা প্রশংসা করব, এর মাধ্যমে প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি আমরা লাভ করতে পারব। জি
ইয়াল মুর্তাজা মাওলা আলী মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী মুর্তাজা মাওলা আলী মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, আমি জ্ঞানের শাহ আর আলী হলেন দরজা, এই বাণী রাসূল খোদার, এই বাণী রাসূল খোদার মাওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী মুর্তাজা মাওলা আলী মুশকিল কুশা, তুমি যে শির খোদা মাওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী মুর্তাজা মাওলা আলী মুশকিল কুশা, তুমি যে শির খোদা মাওলা আলী মুশকিল কুশা, যত জনের আমি মাওলা তত জনের মাওলা আলী, যত জনের আমি মাওলা তত জনের মাওলা আলী, এই বাণী রাসূল খোদার, এই বাণী রাসূল খোদার মাওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী মুর্তাজা মাওলা আলী মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী মুর্তাজা মাওলা আলী মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, তিন সাহাবীর পরে সাহাবীদের মাঝে সেরা, ইয়া আলী মুশকিল কুশা, তিন সাহাবীর পরে সাহাবীদের মাঝে সেরা, তুমি পেলে মর্যাদা, তুমি পেলে মর্যাদা মাওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী আল মুর্তাজা মাওলা আলী মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী আল মুর্তাজা মাওলা আলী মুশকিল কুশা, তুমি যে শেরে খোদা মাওলা আলী মুশকিল কুশা, দোয়া যেন ইমানের উপরে মৃত্যু হয়, দোয়া যেন ইমানের উপর মৃত্যু হয়, নিরাপদে আত্মারের, নিরাপদে আত্মারের মাওলা আলী মুশকিল কুশা, ইয়া আলী মুর্তাজা মাওলা আলী মুশকিল কুশা।
মুশকিল কুশা তুমি যে শিরে খোদা মাওলা আলি মুশকিল কুশা ইয়া আলী আল মুরতাজা ইয়া আলী আল মুরতাজা ইয়া আলী আল মুরতাজা মাওলা আলি মুশকিল কুশা তুমি যে শিরে খোদা মাওলা আলি মুশকিল কুশা
মাশাল্লাহ মাওলা আলীর প্রতি কেমন মহব্বত আমিরে আহলে সুন্নতের। আমরা যে এখন এই মানকাবা শ্রবণ করলাম, আর এই মানকাবা লিখেছেন শেখ তরিকাত আমিরে আহলে সুন্নত দামাত বরকাতুহুমুল আলিয়া
কালামে কাব্বানুবাদ
কাব্বানুবাদ আমিরে আহলে সুন্নত যে লিখেছেন এর বাংলা কাব্বানুবাদ আলহামদুলিল্লাহ আমরা শ্রবণ করলাম। আসলে আমিরে আহলে সুন্নত ওই মহান সত্তা, তিনি কেমন ইনশাল্লাহ আমরা রমজান মাহে সিয়াম অনুষ্ঠানের 25 তারিখ ইনশাআল্লাহ, যেহেতু 26 তারিখ শেখ তরিকাত আমির আহলে সুন্নতের বিলাদত জন্ম, আমরা ইনশাআল্লাহ 25 তারিখে অগ্রিম ইনশাআল্লাহ আমির আহলে সুন্নত দামাত বরকাতুহুমুল আলিয়ার ওই মহান ব্যক্তিত্ব যিনি আশিকে সাহাবা, যিনি আশিকে আহলে বাইত, যিনি আশিকে আউলিয়া, ওই মহান ব্যক্তি যার বসিলায় আমরা আজকে এ দাওয়াত ইসলামী এমাদের মহল আমরা পেয়েছি। ওই মহান ব্যক্তির ইনশাআল্লাহ জন্মদিন উপলক্ষে ইনশাআল্লাহ আমরা মাদিনী চ্যানেলে অনুষ্ঠান করব। আমিরে আহলে সুন্নতের শান ইনশাআল্লাহ আমরা সেদিন মানকাবাদ শ্রবণ করব। আসুন আমরা সকলেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করি।
ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ যখন হবে তোমার দিদার তখনই হবে আমার আমার স্বপ্নে শোনা, আমার স্বপ্নে এ শোনা মদনী
আসসালামু আলাইকুম।